সর দুনিয়ায় মরা যাব, সুন্নতের প্রচার করব, চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. درود پاکের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযবি দামত বরকাতুল আলিয়া তার নিজ লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। এর মধ্যে আবু ইয়ালা নামক কিতাব থেকে একটি হাদিসে মুবারাকা নকল করেন যে রাসূল করিম রাউফুর রহিম হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিকারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মানে চলে দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, কিন্তু এর আগে আসুন আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করে নিই। যে গাড়িতে হুজুর আমাদেরকে তেলাওয়াত শ্রবণ করে দেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. الرحمن علم خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان فبأي آلام آمنت بالله صدق الله العظيم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
ایسا گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا پھر میں قبر
আজকের যে বিষয় আলোচনা করব তা হচ্ছে হালাল উপার্জনের বরকত। হালাল উপার্জনের বরকত নিয়ে আজকের আমরা মাদানী ফুল শ্রবণ করব। আর হালাল উপার্জনের ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে চার কাঞ্জন ইমান থেকে অনুবাদ, আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহের জিম্মায় নয়, আল্লাহ তাআলার জিম্মায় সকলের রিজিক রয়েছে। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নুরুল ইরফানের মধ্যে এর তাফসিরে লেখেন যে পৃথিবীতে বিচরণকারীদের কথা এই জন্যই বলা হয়েছে কেননা আমরা সেগুলোকে দেখতে পাই, না হয় জিন ও অন্যান্যদেরকেও আল্লাহ তাআলাই রিজিক প্রদান করে থাকেন। তার রিজিক দানের গুণটি কেবল জীব জন্তুর জন্য সীমাবদ্ধ নয়, সুতরাং যে যে ধরনের রিজিকের উপযুক্ত সে সে ধরনের রিজিকই পেয়ে থাকে। মায়ের পেটে সন্তান একরকম রিজিক পায়, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন একরকম রিজিক পেয়ে থাকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আরেক ধরনের রিজিক পেয়ে থাকে, আবার যখন বড় হয়ে যায় তখন আরেক ধরনের রিজিক পেয়ে থাকে। তো আল্লাহ তাআলা সকলের রিজিক তার জিম্মায় রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা আমরা যেগুলো চোখে দেখি সেগুলোর ব্যাপারেই আমরা শুধু বলি, আর যেগুলো আমরা চোখে দেখি না 18,000 মাখলুকাত রয়েছে সকলকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করে থাকেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদেরকে ভালোবাসেন, যারা পেশাজীবী যারা কর্মঠ তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেই ব্যক্তি পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যা আসে তার জন্য সেই সন্ধ্যা মাগফিরাতের সন্ধ্যা হয়, পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজ ও উমরাও না, সেগুলোর কাফফারা হলো সেই চিন্তাগ্রস্ত অবস্থা যা মানুষের কাছে হালাল রুজির সন্ধানের ফলে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালাল রুজি সন্ধানের জন্য যে চিন্তা চলে আসে সেই চিন্তা এমন কিছু গুনাহের কাফফারা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রোজগার করার মতো, হালাল রুজি খাওয়ার মতো তৌফিক দান করুক। ইমরান ভাই, হালাল রুজি ব্যাপারে কথা চলছে, এ ব্যাপারে মাদানী ফুল আজকের আপনি কি দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের ব্যাপারে যে আমরা কোন ধরনের রিজিক আহার করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের দ্বিতীয় পারার মধ্যে ইরশাদ ফরমান যা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কাঞ্জুল ইমান শরীফ এইভাবে অনুবাদ করেন, হে ইমানদারগণ খাও আমার প্রদত্ত পবিত্র জিনিসগুলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের মধ্যে ফরমান যে পবিত্র জিনিস খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান। এবং হাদিসে পাকের মধ্যে যে পবিত্র জিনিস আহার করার ব্যাপারটা, হালাল রুজি আহার করার ব্যাপারে অসংখ্য ফজিলত রয়েছে, যা একটি হাদিসে মোবারকে ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিরমিয়ে সাআদাতের মধ্যে একটি হাদিসে মোবারকে নকল করেন, পিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি লাগাতার হালাল রুজি রোজগার আহার করে, হালাল রুজি তাতে হারাম লোকমা মিশ্রিত হতে দেয় না, তো আল্লাহ তাআলা তার অন্তরকে আপন নূর দ্বারা আলোকিত করে দেবেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত, হিকমত অর্থাৎ সূক্ষ্ম জ্ঞানের ফোয়ারা তার হৃদয়ের মধ্যে কি হবে প্রবাহিত হবে। ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইয়াহিল উলুম কিতাবের মধ্যে লেখেন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যখন মানুষ হালাল রোজগারের প্রথম লোকমা আহার করে,
জি
নিজের উপার্জনের হালাল লোকমার প্রথম রোজগারের প্রথম লোকমা আহার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি হালাল রুজির তালাশে অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায় তার গুনাহ এমন ভাবে জুড়ে যায় যেভাবে গাছের পাতা জুড়ে যায়। যেমন অনেক সময় আপনি দেখুন যে হালাল রুজি রোজগার উপার্জনের জন্য অনেক সময় এমন কিছু কাজ করতে হয় আমাদের সমাজে, যেগুলো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় খুব ভালো চোখে দেখা হয় না, কিন্তু সে উপার্জনটা হলো কি হালাল। তাকে পাশাপাশি আমরা এটাও জানবো যে পৃথিবীর যে সকল সম্মানিত লোক যারা ছিলেন, বিশেষ করে আম্বি একরাম, যে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, তো তারা হালাল রোজগারের জন্য কি কাজ করতেন এর থেকে আমরা কিছু মাদানী ফুল হাসিল করি। যেমন হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কৃষি কাজ করতেন।
আচ্ছা,
হযরত সাইয়্যিদুনা নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন।
আচ্ছা,
এই কাজ করে তিনি তিনার উপার্জন করতেন। হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম দর্জির কাজ করতেন।
জি,
হযরত সাইয়্যিদুনা হুদ আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এবং হযরত সাইয়্যিদুনা সালেহ আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম ব্যবসা করতেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম ক্ষেত কামারের কাজ করতেন।
আচ্ছা জি।
আর হযরত সাইয়্যিদুনা শুআইব আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম পশুর কেশ ও পশম ইত্যাদির মাধ্যমে তিনি নিজের জীবিকা অর্জন করতেন। আর হযরত মূসা আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম মেষ বেড়া এগুলো তিনি চড়াতেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম তিনি ভর্ম তৈরি করতেন, যেগুলো যুদ্ধের মধ্যে কি ব্যবহার হয় এগুলোর মাধ্যমে তিনি জীবিকার ব্যবস্থা করতেন। আর হযরত সুলাইমান আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম জিনের ব্যাপারে আমরা জানি, যিনি পুরো পৃথিবীর বাদশাহী যিনি করেছিলেন, কিন্তু তিনার উপার্জন কি ছিল? তিনি যে আহার করতেন তিনার উপার্জনের ব্যবস্থা ছিল গাছের পাতা চাল ইত্যাদি দ্বারা তিনি পাকা চাটাই মাদুর ও টুকরি ইত্যাদি তৈরি করতেন এবং ওগুলা বিক্রি করে তা দিয়ে তিনি আহার করতেন। এই যে আমরা দেখি আমাদের সম্মানিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনাদের উপার্জন অর্থাৎ হালাল রোজগারের জন্য ইনার যে সকল কাজগুলো করতেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা যদি ইনাদেরকে অনুসরণ করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মানিত নবী, তারপর আমরা যদি দেখি সাহাবা ইকরামদেরকে, যদি আমরা দেখি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম, ওসমান জিন নূরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী মুশকিল কুশা, এভাবে অসংখ্য সাহাবা ইকরাম দেখা যাচ্ছে যে তিনারা নিজের হাতে কষ্ট করে কাজ করে জীবিকার ব্যবস্থা করতেন হালাল পন্থায়।
হালাল পন্থায় আমাদেরকে রোজগার করতে হবে, হালাল লোকমা আহার করতে হবে। আজকের মাদানী ফুল এবং আজকের আমাল, আজকের মাদানী ফুল আমরা একটু পরে শ্রবণ করব এবং সিলসিলার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা ইনশাআল্লাহ আজকের আমালও শ্রবণ করব। আসুন আমরা মাদানী ফুল নিব আবারও ইমরান ভাই থেকে, হালাল পন্থায় উপার্জনের মাদানী ফুল।
আমরা তখন পর্যন্ত যে হালাল উপার্জনের যে মাদানী ফুল আমরা শুনলাম, যেখানে হালাল উপার্জন করার এত বরকত, যে হালাল রুজি যখন প্রথম লোকমা যা আহার করে তার পূর্ববর্তী গুনাহ সমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই পাশাপাশি যে দেখা যাচ্ছে যে এত ফজিলত থাকার পরেও বর্তমান সময়ে মানুষের যে হালাল রোজগারের প্রতি যে মন মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। বুখারী শরীফের মধ্যে রয়েছে সরকারুল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমান, মানুষের মধ্যে এমন একটি যোগ আসবে যাতে এই কথার পরোয়াই থাকবে না এই জিনিসটি কোথায় থেকে অর্জন হয়েছে, হালাল ভাবে না হারাম পন্থায়। তো বর্তমান যদি আমরা এই হাদিসে পাককে যদি আমরা সামনে রাখি যে আজকে আমাদের যে উপার্জন, যে এটা কি হালাল ভাবে এসেছে না হারাম ভাবে এসেছে, যেমন কিতাবের মধ্যে রয়েছে পূর্বেকার মহিলারা তাদের স্বামীদেরকে বলতেন যে প্রয়োজনে আমরা কম খাবো কিন্তু যত করে আপনার উপার্জন যত করে হালাল হয়, কিতাবের মধ্যে এসেছে এই ধরনের উদাহরণ। কিন্তু যদি আমরা এখন বর্তমান সমাজকে দেখি, অনেক সময় ঘরের সদস্যদের কারণে বাধ্য হয়ে ঘরের যিনি পুরুষ রয়েছে ওনাকে হারাম উপার্জন করতে হয়, এদের ডিমান্ড পূরণ করতে হয়, এই কারণে দেখা যাচ্ছে যে যে তার যে হারামের দিকে সে কি দাবিত হয়, এর একটা কারণ কিন্তু এটাও রয়েছে যে ঘরের সদস্য যারা রয়েছে এদের অনেক ধরনের ডিমান্ড অনেক কিছু হয়ে থাকে। এই হারাম যে উপার্জন রয়েছে এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা হারাম মাল উপার্জন করে যদি তা সাদকা করে তা কবুল হবে না, আর খরচ করলে তার মধ্যে কোনো বরকত হবে না, আর রেখে মৃত্যুবরণ করলে তা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার সামগ্রী হবে। আর আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে নিশ্চিহ্ন করেন না, অবশ্যই সব দ্বারা পাপকে মোচন করে দেন। অন্য একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন কোনো ব্যক্তি হারাম লোকমা আহার করে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত তার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে না, ইবাদত বন্দেগী করতেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ইবাদত যে কবুল হওয়ার যে পূর্ব শর্ত এখানে রয়েছে সেটা হলো কি হালাল রুজি। যখন কোনো ব্যক্তি হালাল লোকমা আহার করবে সেই খানা দ্বারা সে ইবাদত করবে, ওই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার কবুল হবে। আর একটি হাদিসে মোবারকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে গোশত হারাম মাল দ্বারা জন্মেছে অর্থাৎ তৈরি হয়েছে প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলা তা জাহান্নামে অর্থাৎ জান্নাতে ওই শরীরকে জান্নাতে প্রবেশ করাবে না, আর সেই গোশত হারাম থেকে জন্মেছে অর্থাৎ তার জন্য আগুন বেশি উত্তম, তার ওই শরীরের জন্য উপযোগী হলো কি আগুন। এখন এখানে দেখা যায় যে হাদিসে পাকে অর্থাৎ যে হারাম মাল, যে হারাম আমি হারাম খেলাম অপবিত্র খানা খেলাম, এর দ্বারা যে শরীর গঠন হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শরীরকে জান্নাতে প্রবেশ করাবেন না। তো প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে যে এক ব্যক্তি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইয়া রব বলে দোয়া করতেছেন, তখন তার ব্যাপারে হাদিসে বাকের মধ্যে রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ডাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ না, এই জন্য পছন্দ না যে তার পেটে হারাম, তার পিঠে হারাম, তার শরীরে হারাম। আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি দেখি যে আমার শরীরে যে পোশাক রয়েছে এটা কি হালাল উপার্জন দ্বারা না হারাম ভাবে, আমার পেটে যে আমি খানা খেয়েছি তা হালাল ভাবে না হারাম ভাবে, আমি দান সৎকা করতেছি তো এই দান সৎকা যে আমি করতেছি এটা কি হালাল ভাবে না হারাম ভাবে। তো আমরা এই জিনিসগুলো যদি আমরা আমাদের সমাজে দেখি, মাহে রমজানুল মোবারক, যে আমি বললো যে আমি রমজান মাসে এতই দোয়া করলাম, এতই কান্নাকাটি করলাম, আমার দোয়াই কবুল হলো না, আমি একটু দেখি যে আমি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছি আমার উপার্জন আমি দেখি। যেমন কথার প্রসঙ্গে এসে গেল, সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এক ব্যক্তির ব্যাপারে শুনলেন, তিনি খুব ইবাদত করেন, খুব ইবাদত করেন। তো তিনি তার অবস্থা জানার জন্য তিনার বাড়িতে গেলেন, দেখলেন যে তিনি মানুষ থেকে যা শুনলেন এর থেকে বেশি ইবাদত। তখন খানার সময় হলো, যার বাড়িতে তিনি মেহমান হিসাবে গেলেন তিনি খুব উন্নত মানের বিভিন্ন আইটেমের খানার ব্যবস্থা করলেন, ধরেন 10-15-20 আইটেমের খানার ব্যবস্থা। সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার ব্যাপারটু কিছু সন্দেহ সৃষ্টি হলো। তারপরে খানা খাওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তিকে দাওয়াত দিলেন যে হুজুর আপনি আমার বাড়িতে মেহমান হবেন। তিনি দাওয়াত দিলেন, ওই ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সে খানা খেলেন, ইবাদত সেখানে ইবাদত বন্দি করতে লাগলেন, বলতে লাগলেন হুজুর আমার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, যে আমার যে পূর্বে যে আমি ইবাদত করতাম যে এর মধ্যে যে আমি কোনো মজা পেতাম না, যে একটা রুহানীয় যে তৃপ্তি সেটা আমার মাঝে ছিল না। তখন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান যে সেটা হলো আমার হালাল রুজির বরকত, অর্থাৎ যে তুমি যে ইবাদতের মধ্যে শান্তি তৃপ্তি পেয়েছ হালাল লোকমা আহার করার কারণে। তখন দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ আমরা নামাজও পড়ি, কোরআন তেলাওয়াতও করি, হজও করি, যে বিভিন্ন আমরা ধর্মীয় কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই ধর্মীয় কাজ তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে, মকবুল হবে যদি আমার উপার্জন কি হয় সঠিকভাবে হয়। যেমন ব্যবসায়ী ভাইদের ব্যাপারে বলবো যে দেখা যাচ্ছে যে মাল বিক্রির ব্যাপারে অনেক সময় মিথ্যা কথা বলে মাল বিক্রি করা হচ্ছে, উপার্জন করা হচ্ছে, সেটা আমরা আহার করতেছি, ইবাদত বন্দি করতেছি, অনেক সময় মালের মধ্যে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে আপনার ওই যে খারাপ যে মালগুলা ওগুলাকে নিচে রাখা হয়, উপরে রেখে ধোকাবাজি করে বিক্রি করা হয়। এইভাবে দেখা যাচ্ছে আমাদের সমাজে হারাম পন্থায় উপার্জন করার এখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের পদ্ধতি দিন দিন কি বের হচ্ছে।
হালাল পন্থায় আমাদের উপার্জন করতে হবে। দর্শক শ্রোতারা, আমরা যা কিছু খাই, যা কিছু বক্ষণ করি, যা কিছু পরিধান করব, সকল কিছুই হালাল পন্থা যেন হয় সে ব্যাপারে আমরা মাদানী ফুল শ্রবণ করছিলাম। নিয়ামতের শুকুর যদি আদায় করি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এজন্য যখন আমরা আমাদের মধ্যে কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছে, যখন কেউ কাজ করতে যায়, চাকরি করতে যায়, কেউ সরকারি চাকরি নিয়ে অথবা কেউ কোম্পানি জব নিবে, তখন তার মধ্যে যার সাথে চুক্তি হয় আগে জিজ্ঞাসা করা হয়, হয়তো আপনাদেরও এরকম অভিজ্ঞতা হবে, ভাই বেতন কত এবং উপরে ইনকাম কত। ভাই যে উপরে ইনকামের কথা বললেন ইমরান ভাই, উপরে ইনকাম প্রথমে বেতন জিজ্ঞাসা করে, বেতন কত, আচ্ছা এত 5,000 টাকা, উপরে ইনকাম কত, এই উপরে ইনকামটা মানে কি, এই উপরে ইনকাম এর মানেই তো হচ্ছে আপনার হারাম পন্থায় উপার্জন। তো উপরে ইনকাম করা আমরা বন্ধ করে দেই, উপরে ইনকাম না করি যা কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন, মনে রাখবেন আমি প্রায় সময় এক্সাম্পল দিয়ে থাকি, আপনার মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান, তাকে স্যালারি কত টাকা দেন, তার ঘরে সন্তান রয়েছে, বিবি বাচ্চা রয়েছে, মা বোন রয়েছে, তারপরও সে চলাফেরা করছে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে বর্তমান জামানার মধ্যে হালাল পন্থায় উপার্জনের একটা এক্সাম্পল। এবং কি বলবো আপনাদেরকে, যে ইমাম সাহেবের দিকে তাকান, তিনি কিভাবে জীবন অতিবাহিত করছেন এবং তিনি কিভাবে চলছেন, আপনি 40,000 টাকা 50,000 টাকা স্যালারি পেয়েও আপনার ঘরের মধ্যে দুজন তিনজন লোক তাও ঠিক মতো চলে না, মাস শেষে এটা নাই সেটা নাই, তো এটা কিনতে হবে সেটা কিনতে হবে, ঘরের মধ্যে ঝামেলা, আর একজন ইমাম সাহেব আপনি তাকে কত টাকাই বা বেতন দেন, আপনারাই ভালো জানেন।
এর মধ্যে দেখুন দেখা যাচ্ছে যে 30-40-50,000 টাকা যারা বেতন পাচ্ছে, অর্থাৎ এই হারাম মাল যাদের মিশ্রিত হচ্ছে, দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে যাচ্ছে একসাথে 10,000 টাকা শেষ।
এটাই তো হালালের বরকত হবে, হারামের বরকত হবে।
আবার দেখুন যেমন একজন মানুষ যে হালাল উপার্জন করে, আপনি ইমাম সাহেবের উদাহরণ দিচ্ছেন, দেখা যাচ্ছে যে ইমাম সাহেবের ওষুধের খরচ হচ্ছে পুরো মাসে বেশি থেকে বেশি 200-500 টাকা, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হালাল যে জিনিস একটা বরকত যে এর মধ্যে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে আলতাসিনী ভাই অনেক সময় যে এটা তো হচ্ছে যেমন আপনি একটা কথা বললেন, পাশাপাশি যে হারাম ভাবে উপার্জন করা যেমন কেন সুদও আসতে পারে, আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে চাকরি নিতে গিয়ে অনেক সময় অনেকে ঘুষও নেই, এটাও হারাম ভাবে আসতে পারে, আচ্ছা অনেক সময় যেমন দোষ দবস্তি অনেকে যেটাকে আমরা চাঁদাবাজি বলি, যে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকার অনেক ছেলেপেলে আছে যে অনেক সময় এগুলো করে থাকে, চাঁদাবাজি করা, ধন সম্পদ দখল করা, নিজের ভাই নিজের বোন আত্মীয় স্বজনের সম্পদকে জোর জবরদস্তি করে কি করা, দখল করা, এটাও হারামের মধ্যে গিয়েছে সামিল রয়েছে। এভাবে ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের পন্থার মধ্যে, এবার সরকারি চাকরিজীবীরা তারা তাদের পন্থার মধ্যে। আচ্ছা, অনেক সময় যারা চাকরি করে, চাকরি করার মধ্যে অনেক সময় হারাম হয়, তাকে যে নির্দিষ্ট যে ডিউটি তাকে পালন করা উচিত, এখন যদি সঠিকভাবে সে ডিউটি পালন করলো না কিন্তু বেতন নিল, এখানেও কি হারামের মাধ্যম রয়েছে? আমরা যদি আজকে আসলে এখানে একটা বিষয় যে হালাল পন্থা উপার্জন করার জন্য কিন্তু ইসলামের সাথে জ্ঞানের প্রয়োজন, কিন্তু আজকে আমরা দেখি যে আমি যে উপার্জন, আমি যে চাকরি করতেছি, আমি যে টাকা পয়সা উপার্জন করতেছি, যে আমার ইসলামের শরীয়ত যে আমাকে উপার্জন করার একটা জ্ঞান আমার থাকার প্রয়োজন ছিল, সেই জ্ঞান আমার কাছে আছে কিনা, কিন্তু ওই জ্ঞান আমার কিসের প্রয়োজন? আমার তো টাকার দরকার, অনেক টাকা পয়সা দরকার, আমার অনেক আত্মীয় স্বজন সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি হলাম? গরিব হয়ে গেলাম। কিন্তু আছে এখানে একটা দিন দেখা যাচ্ছে যে যারা হারাম ভাবে উপার্জন করে, দেখা যাচ্ছে আপনি দেখুন যে তাদের ছেলে সন্তান কোন লাইনে যাচ্ছে, তাদের ছেলে সন্তান কি হাফেজে কোরআন হচ্ছে, আলেমে দিন হচ্ছে, মোত্তাকি ফরজগার হচ্ছে? তো আমরা যদি চাই যে আমাদের ছেলে সন্তান নেককার হোক, কিভাবে হবে? যে আমরা যে হালাল উপার্জন করব, ওই হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবে। আজকে আপনি বেশিরভাগ দেখুন যে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খল খারাপ কাজের মধ্যে জড়িত রয়েছে, দেখা যাচ্ছে যে এর একটা কারণ এটাও রয়েছে যে ওই ঘরের যে রুজি রোজগারের ব্যাপারে যে হারাম যে উপার্জন হচ্ছে এর একটা কারণ। আচ্ছা, যে ব্যক্তি হারাম উপার্জন করে কোটি কোটি টাকা রেখে কবরে চলে যাচ্ছে, তার কি অবস্থা হবে? আপনি দেখুন এখন এই তার সন্তানেরা এই টাকা দিয়ে কি করবে? দেখা যাচ্ছে যে এই টাকা দিয়ে আরামায়েশ করতেছে, আচ্ছা এই টাকা দিয়ে হারাম কাজ করতেছে, কেউ গানের আসর বসাচ্ছে, তার ছেলে সন্তান হারাম কাজ করতেছে, দেখা যাচ্ছে যে ওই সম্পদ দুনিয়াতে রেখে যাওয়া তার জন্য অনেক বড় বোঝা হয়ে গেল, এই আজাব তার কবর পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু যে ব্যক্তি হালাল উপার্জন করলো, ওই হালাল উপার্জনের মাধ্যমে সে যদি দুনিয়াতে কোনো কাজও করে যায়, কবরে চলে যাওয়ার পরে এটা সে এর প্রতিদান সে পেতে থাকবে। আপনি হালাল উপার্জন দ্বারা একটি ভালো কাজ আপনি দুনিয়াতে করলেন, আপনি কবরে চলে গেলেন, এর প্রতিদান আল্লাহ তাবারক তাআলা আপনাকে দান করবে। কিন্তু হারামের পরিণাম যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা তিনি আর কিতাব সর্বোচ্চ সুদুরের মধ্যে তিনি একটি ঘটনা লেখেন। এক কিছু বুজুর্গানে তিনি বলেন যে আমরা একবার একটি হজের মধ্যে রওনা হলাম, তো রাস্তায় আমাদের সাথে একজন হজ যাত্রী ছিল, তার ইন্তেকাল হলো। আমরা তাকে এক স্থানীয় এক লোক থেকে একটি কোদাল নিয়ে আমরা তাকে কি করলাম, সেখানে আমরা দাফন করে দিলাম। আচ্ছা, আমাদের যে অন্য মনস্কতার কারণে যে কোদালটি ছিল সেটা কবর মধ্যে কি আমরা রেখে চলে আসলাম, তো তা বের করার জন্য যখন আমরা মাটি সরালাম, দ্বিতীয়বার যখন আমরা মাটি সরালাম, একটা ভয়ানক দৃশ্য আমরা দেখলাম যে তার হাত পা ওই কোদালের সাথে পেঁচিয়ে আছে। কিছুক্ষণ পরে আমরা দাফন করলাম, কিন্তু এখন তার অবস্থা খুবই করুণ কবরের মধ্যে। আমরা তৎক্ষণাৎ কবর বন্ধ করে তাড়াতাড়ি আমরা সেখান থেকে চলে আসলাম। অতঃপর হজ শেষ করে দেশে ফিরার পর আমরা তার বিধবা স্ত্রীকে তার ব্যাপার আমরা জিজ্ঞাসা করলাম, তার স্ত্রী বলল একদা তার সাথে এক ধনী লোক সফরে রওনা হলো ব্যবসার উদ্দেশ্যে, রাস্তায় সে ওই ধনী লোককে হত্যা করলো, তার মালকে দখল করলো, ওই মাল দিয়ে সে হজ করতে লাগলো, সে এই ধর্মীয় কাজগুলো করতে লাগলো, সে ওই হারাম মাল দিয়ে সে এই সকল কাজগুলো করতে লাগলো। তো এই থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন যে যেমন সুদের মাল দ্বারা যদি কোনো নেক কাজ করা হয় এর মধ্যে কোনো সওয়াবের আশা নেই। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে হারাম মাল নিয়ে হজে যায় এবং লাব্বাইক বলে, অদৃশ্য থেকে আহ্বানকারী ফেরেশতা বলে উত্তর দেয় না তোর লাব্বাইক কবুল, না তোর কোনো খিদমত কবুল, তোর হজ তোর মুখে নিক্ষেপ করা হলো। যে হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান সহিহ মুসলিম শরীফের, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্র জিনিসকে কবুল করে থাকেন।
আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র জিনিস গ্রহণ করে থাকেন। হারাম বস্তু দিয়ে, হারাম ইনকাম দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করা যাবে না, আর সওয়াবের আশাও করা যাবে না। যতটুকুই মাল সম্পদ আপনার কাছে থাকুক না কেন, এর উপর আপনি ভরসা করুন। ইনশা আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি দান করবেন, এবং যা কিছু রয়েছে আপনি শুকরিয়া জ্ঞাপন করুন, আলহামদুলিল্লাহ বলুন। ইনশা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার এই মাল সম্পদের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আজকের একেবারে অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি, হালাল পন্থায় উপার্জনের মাদানী ফুল, অনেক মাদানী ফুল রয়ে গিয়েছে, যা কিছু আমরা করতে পেরেছি এর উপর আমরা আমল করি। মনে রাখবেন প্রত্যেকটি সেক্টর আমরা দেখি, আপনি যে যে সেক্টরে থাকেন না কেন, ওই সেক্টরকে আমরা একটু দেখি যে ওই সেক্টরের মধ্যে
কোনো হারাম তো উপার্জন হচ্ছে না, হারাম জিনিস তো হচ্ছে না। এগুলো যখন আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা আমরা হালাল পন্থায় উপার্জন করতে পারবো, এবং হারাম পন্থায় উপার্জনের যে দিকগুলো আমরা শ্রবণ করলাম মুবাল্লিগ থেকে, এর দিকে খেয়াল রাখি যে হালাল উপার্জনের যদি হালাল লোকমা পেটে থাকলে দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হয় না, তো এদিকে আমরা খেয়াল রাখি, আল্লাহ তাআলা কহর ও গজব আসতে থাকে এর দিকেও আমরা খেয়াল রাখি। গুরুত্বপূর্ণ একটি অজিফা দিব যে অজিফার কারণে আপনি ইনশাআল্লাহ তাআলা গরিব থাকলে বড়লোক হয়ে যাবেন। জি, আমির আলী সুন্নাহ দামত বরকাতুল আলিয়া তার নিজ লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে একটি অজিফা দিয়েছেন যে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, গরিব সহায় সম্বলহীন অসহায় যারা রয়েছে ওই ব্যক্তি দৈনিক 90 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনি মালদার হয়ে যাবেন এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
যে ব্যবসা আমি শুরু করতে যাচ্ছি এটা যাতে হারাম নিশ্চিত না হয়, আমি অল্প দিয়ে শুরু করবো, আল্লাহ তাআলার মধ্যে বরকত দান করবে। তামাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে এটি অনুরোধ করব, আমরা যখন যে কোনো কাজের মধ্যে আমরা টাকা ইনভেস্ট করব, ব্যবসা বাণিজ্য শুরু করব, আমরা ওই টাকাগুলো যাতে হালাল টাকা হয় ওই হালাল টাকা দিয়ে ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব, চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান।